Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় যুক্তরাষ্ট্র কংগ্রেসের চলমান বাজেট সংকট। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন খুইন।
ধন্যবাদ সতরূপা বড়ুয়া। শুভ সন্ধ্যা, হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় যুক্তরাষ্ট্র কংগ্রেসের চলমান বাজেট সংকট। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশেষ অতিথি আছেন। জিয়াউদ্দিন এম চৌধুরী, বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা এবং প্রজেক্ট ম্যানেজার। মিস্টার চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও যোগ দিয়েছেন ডক্টর মেহনাজ মোমেন, তিনি টেক্সাস A&M আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। ডক্টর মেহনাজ মোমেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন ডক্টর এহসান রহমান, তিনি একজন অর্থনীতিবিদ এবং আর্থনৈতিক বিষয় বিশ্লেষক। ডক্টর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 202-619-3062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তা আরেকবার আমাদের আলোচ্য বিষয়টা বলে দিচ্ছি, যুক্তরাষ্ট্র কংগ্রেসের চলমান বাজেট সংকট। অনেকেই ইতিমধ্যে ফোন করেছেন, প্রথম প্রশ্ন নেয়া যাক।
জি, আমি আব্দুল রহমান হালাদার, বাংলাদেশ সোসাইটির নির্বাচিত সাধারণ সম্পাদক। আমার কোশ্চেনটা, বর্তমানে আমার আমেরিকার যে শাটডাউন ইকোনমিক্যাল সমস্যা, এটা নিয়ে আমার প্রশ্নটা হলো যে আপনাদের পক্ষে কি সম্ভব কিনা আবারও বিবেচনার মাধ্যমে একই টেবিলে বসে যাতে এই সমস্যাটা সমাধান করা যায়। কারণ আমেরিকা একটা বড় অপরচুনিটি কান্ট্রি এবং এখানকার ইকোনমিক অবস্থা খারাপ হলে সারা পৃথিবী এটা সাফার করবে। তো এই জন্য আমি ডেমোক্রেট এবং রিপাবলিকান দুনো দলকেই কাছে আমার কোশ্চেন, এটা কি সম্ভব কিনা আপনারা আবারও পুনরায় বসে এই সমস্যাটার শান্তিপূর্ণ একটা সমাধান করবেন।
ধন্যবাদ। আব্দুর রহিম হাওলাদার নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন আসলে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের প্রতি, যে তারা একসঙ্গে বসে আলোচনা করে সমাধান করতে পারে কিনা, কারণ নইলে শুধু যুক্তরাষ্ট্রে নয় পৃথিবীর সব অর্থনীতিতে এর একটা প্রভাব পড়বে। আমি আমার প্যানেলিস্টদের কাছে যাচ্ছি। জিয়াউদ্দিন চৌধুরী।
ধন্যবাদ শ্রীগুপ্তা। হ্যাঁ, এটা তো শুধু আমাদের প্রশ্নকারীর প্রশ্নই নয়, আমাদের প্রত্যেকের মনের মধ্যে, আমরা যারা এখানে আছি প্রত্যেকটি যুক্তরাষ্ট্রবাসী, প্রত্যেকের মনের মধ্যে এই ভয়। এবং আমরা তো দেখেছি যে প্রথম থেকেই আমরা আশা করছিলাম যে যেটাকে বলা হয় যে এই ব্রিঙ্কম্যানশিপটা হয়তো শেষ পর্যন্ত এই পর্যায়ে আসবে না, শাটডাউনের পর্যায়ে আসবে না, কিন্তু তবুও তো এটা হলো। এখন কথা হলো যেটাকে বলা হয় যে প্রশ্নকর্তা বলেছেন যেটা সম্ভবপর কিনা, এখন আমাদের হাতে হয়তো ক্রিস্টাল বলটা নাই, কিন্তু যা পুরাতন যে সমস্ত এ ব্যাপারে যেগুলো হয়েছে তা থেকে দেখা যায় যে শেষ পর্যন্ত একটা সমাধান এসেছে। তবে এইটা কত তাড়াতাড়ি হবে সেটাই হচ্ছে প্রশ্ন, কারণ যত তাড়াতাড়ি হয় ততই দেশের জন্য মঙ্গল। এখন দুই দলের মধ্যেই এমন একটা অবস্থান আছে যে তারা, যেমন রিপাবলিকান প্রথমে যে পর্যায়ে নিয়েছিলেন তাদের কাছে একটাই অস্ত্র ছিল, তারা বলেছিলেন যে আমরা এই বাজেট নিয়ে কোনো আলোচনাই করব না যতদিন পর্যন্ত, বা সিদ্ধান্তই যাব না যতদিন পর্যন্ত অ্যাটলিস্ট এই ওবামা কেয়ার, যেটা অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, ওটা যাতে এই অ্যাটলিস্ট এক বছরের জন্য হোক আমরা এটা বন্ধ রাখতে চাই। এবং এর পরিবর্তে তো আমরা দেখলাম সিনেট কি করলেন, তারা বললেন যে না, এই ধরনের বাজেট আমরা গ্রহণ করব না, আমরা একটা সোজাসুজি ক্লিন বিল আমরা চাই। এই পর্যায়ে কালকে যারা ওবামার, প্রেসিডেন্ট ওবামার কথা শুনেছেন তাতে একটি মনা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে যদিও বলছে যে নেগোসিয়েশনের রাস্তা মানে একেবারে বন্ধ হয়ে যায় নাই, আমরা যদিও প্রত্যেকবারই দেখছি যে নতুন নতুন একটু আভাস পাচ্ছি যে হয়তো বা আজকে একটা কিছু হবে, তো এখন পর্যন্ত যেটা আশা হচ্ছে যে দুটো কারণে হয়তো এটা সমাধান তাড়াতাড়ি হতে পারে। কারণ শুধু শুধু এটা বাজেট নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে যে ডেট লিমিটটা, এই ডেট লিমিটটা যদি খুব মানে আগামী 17 তারিখের মধ্যে যদি না হয় তাহলে সবাই যেটা বলছে যে একেবারে দুর্যোগ শুধু আমেরিকার জন্য নয়, সারা পৃথিবীর জন্য অর্থনৈতিক দুর্যোগ আসবে। এই কারণে আমি ভাবছি যে এটা খুব হয়তোই শীঘ্রই একটা সমাধান।
ধন্যবাদ মিস্টার চৌধুরী। ডক্টর মেনাজ মোমেন,
এখানে প্যানেলে যেহেতু আর দুজন আছেন যারা অর্থনীতির বিশেষজ্ঞ, আমি এই ব্যাপারটার একটু রাজনৈতিক বিশ্লেষণ করি। সমাধান তো কোন এক পর্যায়ে হবে, সেটার থেকেও আমার কাছে মনে হয় যেটা জরুরি প্রশ্ন, কি ধরনের সমাধান হবে। আপনি যদি একটু পিছনের দিকে তাকান তাহলে আপনি দেখবেন জুলাই মাসের দিকে আপনার হ্যারি রিডের সাথে কিন্তু জন বেইনারের এই বাজেট নিয়েই তাদের এবং সেই সমঝোতার ভিত্তিতে হ্যারি রিড তারা ডেমোক্রেটিক সেনেটে, যেহেতু ডেমোক্রেটিক মেজরিটি, তারা কিন্তু তাদের মানে বাজেট কমিয়ে ওই বাজেটটা পাশ করেছিলেন এবং হ্যারি জন বেইনারের কথা ছিল যে এই বাজেটটাই হাউস অ্যাপ্রুভ করবে। এটা পরে এসে এবং ভীষণ ডানপন্থী ভীষণ কনজারভেটিভ কি পার্টির চাপে এটা হয়েছে, কিন্তু তারা কি বলবো, তারা পুরো প্রশাসনকে তারা জিম্মি রেখেছেন, তারা গভর্নমেন্ট শাটডাউন করে দিয়েছেন। কিন্তু সবচেয়ে আমার কাছে মনে হয় যে একটা পর্যায়ে আমিও আশা করছি যে এটা ডেট সিলিং পর্যন্ত যাবে না, 17 তারিখের আগে এটা সমাধান হবে, কিন্তু যেই সমাধানই হোক না কেন আমরা কিন্তু দেখব তারপরে রিপাবলিকানদের অনেক সময় মুখ রক্ষার জন্য আপনার ডেমোক্রেটরা কিছুটা কম্প্রোমাইজ করবে। যেই কম্প্রোমাইজ হয়তো আসবে সোশ্যাল সিকিউরিটিতে, মেডিকেয়ারে, এবং যেগুলো হয়তো যেই পলিসিগুলো হয়তো আরো অনেক বেশি আপনার আমার কাছে মনে হয় অনেক পিছিয়ে যাওয়া পলিসি হবে। কাজে সমাধান একটা না একটা পর্যায়ে তো হবে, কিন্তু আমার কাছে মনে হয় মূল প্রশ্ন হলো কি ধরনের সমাধান হবে।
ধন্যবাদ ডক্টর এহসান রহমান।
আমি অন্য দুজনের সাথে একমত যে এট ওয়ান পয়েন্ট এ তো রেজলিউশন হতেই হবে, এটা তো এইভাবে ইম্প্যাস থাকতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, ইট ইজ লট মোর পলিটিক্যাল দেন ইকোনমিক, কারণ এটা আমি যদি 1995 এর সাথে 2013 এর একটা কম্প্যারিজন দিই, আজকাল রিপাবলিকান পার্টি ইজ কন্ট্রোল বাই হ্যান্ডফুল অফ 30-40 জন রাইট উইং টি পার্টি রিপ্রেজেন্টেটিভ তারা কন্ট্রোল করছে, এবং যে কারণে স্পিকার বেইনার হ্যাজ গট নো কন্ট্রোল ওভার দ্য ককাস, সে নেগোসিয়েট বা একটা কম্প্রোমাইজে যাবে, ডেমোক্র্যাটস আর ক্যানট টক উইথ হিম, কারণ কারণটা হচ্ছে যে হি ক্যানট ডেলিভার, কারণ তার স্পিকারশিপ থাকবে না, অ্যান্ড হি ইজ ইন এ ভেরি ভালনারেবল পজিশন। কাজে এইটা অ্যাট ওয়ান পয়েন্ট কোন কম্প্রোমাইজ হবে, এবং যেটা একটু আগে নাসরিন বলল যে Democrats have to give up something and most probably entitlement kichu chhere dite hobe, ebong we'll have some kind of a tax code reform, eta dutu mile show debt ceiling 17 tariker agei hoto hoye jabe, ebong shei sathe I think budget compromise ekta hobe, je karone I think a shutdown 17 tariker agei hoto tuleche
হিসেবে। ধন্যবাদ ডক্টর রহমান। শ্রোতাদের জানিয়ে রাখছি আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্র কংগ্রেসের চলমান বাজেট সংকট। আমরা এর পরের প্রশ্নটা নেব।
আমি ফখরুল আলম নিউ ইয়র্ক থেকে বলছি।
বলুন,
এখন যে সমস্যাটা শাটডাউন, আমার কাছে মনে হয় দিস ইজ নাথিং বাট পলিটিক্স, রিপাবলিকান এন্ড ডেমোক্রেট বোথ দে আর ডুইং পলিটিক্স। অন দ্য আদার হ্যান্ড আমি বলবো এতে সাধারণ কর্মজীবী মানুষ সাফার করতেছে, এটা কিছুতেই হওয়া উচিত নয়, বিশেষ করে আমেরিকার মতো দেশে। গতবার যখন হয়েছিল তখন 27-28 দিন ছিল, $2 billion লস হয়েছে, এটা রাষ্ট্রের ক্ষতি। সাধারণ পিপল বলছে, তখনও বলছে এটা তাদের পলিটিক্স। এইবারটা ইট ইজ সামথিং ডিফারেন্ট, বিকজ ওবামা কেয়ার, এটা কিছুতেই রিপাবলিকানরা আহুতি দিবে না, ইন্স্যুরেন্স কোম্পানি বিশেষ করে স্বার্থের কারণে রিপাবলিকানরা ইনভলভ উইথ দ্যাট, তো তারা হতে দেবে না, তারা এখন একটা বার্গেনিং পয়েন্টে গেছে, এবং এই পয়েন্টটা যেতে যেতে একটা হার্ড লাইনে চলে গেছে এখন। তো আমরা সাধারণ মানুষ যারা কর্মজীবী মানুষ তারা আশা করবো এটা যেন গতবারের মতো এত দিন লিঙ্গারি না করে, এন্ড উই হোপ ইট ইজ কাম টু দ্য সলিউশন।
ধন্যবাদ ফখরুল আলম সাহেব। শাটডাউন উনি বলছেন শুধু পলিটিক্স, উনি একটি বিশেষভাবে উল্লেখ করেছেন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কারণে রিপাবলিকানরা প্রেসিডেন্টের অ্যাফোর্ডেবল কেয়ার মানছে না, কারণ ওটা তো এখন আইন, সাধারণ লোকজন দুর্যোগ পোহাচ্ছেন, দুর্ভোগ পোহাচ্ছেন। আমি যাচ্ছি ডক্টর মেনাজ মোমেনের কাছে প্রথমে, আপনি কি বলেন?
হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা জিনিস আমার মনে হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি পলিটিক্যাল ডিসকোর্সটা যেভাবে আমরা এই সমস্যাটার আলোচনা করছি বা মিডিয়াতে আলোচনা হচ্ছে সেটা একটা জিনিস লক্ষ্য করেন, আমি খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি যে কেউই উল্লেখ করছে না যে এই বাজেটটা কিন্তু আসলে একটা কম্প্রোমাইজ বাজেট। এটা কিন্তু ডেমোক্রেট আর রিপাবলিকানরা বসে কম্প্রোমাইজ করে এটাতে এগ্রি করে তারপরে এটা এসছে। সুতরাং যেই কম্প্রোমাইজটা ডেমোক্রেটদের করার কথা তারা কিন্তু করে ফেলেছিল, এখন কি হবে আরেকটা পর্যায়ে গিয়ে আরেক দফা কম্প্রোমাইজ করতে হবে। তবে যেটা বলছেন ওষুধ কোম্পানি এবং হেলথ কেয়ার ল এর কথা, সেটা আমি একমত, এবং হেলথ কেয়ার ল নিয়ে আমারও অনেক প্রশ্ন আছে এবং আমারও অনেক সমালোচনা আছে। কিন্তু দুঃখের বিষয় যে এটার হেলথ কেয়ার ল এর সমালোচনাটা এমন একটা অবাস্তব জায়গা থেকে আসছে যে যেগুলো আপনার খুব লেজিটিমেট সমালোচনা সেগুলো আসতেই পারছে না। যেমন মার্কেটের রোল, কেন সিঙ্গল প্লেয়ার হলো না, এগুলো জিনিস আর এগুলো প্রশ্ন আসতেই পারছে না। তবে আমার একটা জিনিস মনে হয় যে আভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে এই হেলথ কেয়ারকে ধরেন একটু যদি সময় দিই, হয়তো বছর খানেক পরে এটার ইম্প্যাক্টটা বোঝা যাবে এবং তখন এই হেলথ কেয়ারকে কেন্দ্র করে এই পলিটিক্যাল অথবা এই রাজনৈতিক বিবাদ হয়তো কমবে। কিন্তু যে এটার কেন্দ্রে যেটাই থাকুক না কেন, যে কারণে এটা শুরু না হোক না কেন, এই যে একটা যে ধরনের আপনার রাজনৈতিক টানাপোড়নটা শুরু হয়েছে এটা আমরা বহুদিন পর্যন্ত দেখব। কারণ আপনি যদি দেখেন টি পার্টির আপনার আধিপত্য রিপাবলিকান পার্টিতে সেটা কিন্তু বাড়ছেই। আর প্লাস আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে এই আপনার রিপাবলিকান ডিস্ট্রিক্ট গুলো যেভাবে করে আপনার যেভাবে করে রিডিস্ট্রিক্টিং করা হয়েছে, তো যারা খুবই টি পার্টির ক্যান্ডিডেট তাদের কিন্তু তাদের ইলেকশন হারানোর ভয় নাই। এটাও একটা ভীষণ একটা কি বলবো সাংঘাতিক ক্ষতিকর দিক আমি বলবো রাজনীতির জন্য। সেই জন্য জন বেনার না যে কোন স্পিকার হবেন, তারা বাধ্য হবেন এই ভীষণ ডানপন্থীদের কথা মেনে চলতে।
ধন্যবাদ ডক্টর রহমান।
অর্থনৈতিক রিপারকাশন তো ডেফিনেটলি, কারণ আমাদের গভর্নমেন্ট সেক্টর ইজ অলমোস্ট 22% অফ দ্য হোল জিডিপি। যদি এটা পার্শিয়াল শাটডাউন, ফুল ফ্লেজড শাটডাউন না, কাজেই গতবার যে প্রশ্ন করেছে বলল যে $2 billion লস হয়েছিল প্রথম 1995-96, এইবার কতটা হবে আমি জানি না, বা ননদিলেস যতটাই হোক ইট ইজ গোয়িং টু বি ডেফিনেটলি বি সাবস্টেনশিয়াল। আর একটা কথা হচ্ছে যে এই যে একটু আগে নাসরিন বলল যে জেরিমেন্ডারিং এ যে রিডিস্ট্রিক্টিং করা হয়েছে, এই 40 জন রিপাবলিকান কংগ্রেসম্যান যারা নাকি
টি পার্টিয়ার্সদের কথা বলছে,
ইয়েস এক্স্যাক্টলি, যারা নাকি বেসিক্যালি দে হ্যাভ এ হোল্ড অন দ্য রিপাবলিকান পার্টি, এবং তার সাথে আরো কিছু লোক যোগ দিয়েছে, যেটা নাকি বারবার ডেমোক্রেটস তো বলছে যে ওয়াই ডোন্ট ইউ গো অ্যান্ড আপ এন্ড ডাউন ভোট ইন দ্য কংগ্রেস, লেটস সি এ ক্লিন সিআর ওটা অ্যাপ্রুভ হয় কিনা। এইটা যদি দেয় তার ইমিডিয়েটলি আই ক্যান সি দ্যাট ইটস গোয়িং টু পাস, বিকজ দে অলরেডি হ্যাভ 195 ডেমোক্রেটস অ্যান্ড দে অনলি নিড অ্যাবাউট সামথিং লাইক অ্যাবাউট 20-22 জন রিপাবলিকান ভোট হলে এটা পাস হয়ে যাবে। আমার মনে হয় এটা কোনো একটা হবে বিটুইন নাও অ্যান্ড দ্য 17th।
ধন্যবাদ জিয়াউদ্দিন চৌধুরী।
হ্যাঁ, আমি দুজনের কথা ভালো করে শুনলাম এবং প্রশ্নকর্তার যে প্রশ্ন সে থেকে আছে একটা জিনিস আর কি, এই আজকের যে যে সমস্যাটা হচ্ছে এটাকে একেবারে যদি একেবারে ন্যারো বা সংকীর্ণভাবে দেখি, যে হয়তো বলছি যে আমরা শুধু বাজেট নিয়ে, এই বাজেটে এরা এক জিনিস ছাড়ছে আর তারা আরেক জিনিস, ওবামা বা ডেমোক্রেট তারা আছে, কিন্তু এর বাইরে যেটা আগের বক্তা বললেন যে একটা নীতিগত আদর্শগত যে তফাৎ দুই পার্টির মধ্যে থাকা সত্ত্বেও কতগুলো ব্যাপারে কিন্তু যে যারা ডেমোক্রেটিক পার্টি যখন থাকেন ক্ষমতায় থাকেন বা রিপাবলিকান তারা থাকেন, তাদের সরকার কিভাবে পরিচালনা করা হবে আর কোথায় ব্যয় হবে কোথায় ব্যয় হবে না, ট্যাক্স কিভাবে আসবে, কোত্থেকে আসবে, কর কতটুক বাড়বে না নামবে, এগুলোর ব্যাপারে কিন্তু তাদের মানে বিরাট পার্থক্য রয়ে গেছে। আপনি হ্যাঁ আগের বক্তা যে বলছেন যে এই যে বর্তমান বাজেটটাতে অনেক নেগোসিয়েশন করে এবং অনেক সমঝোতা করে বাজেটটা হয়েছিল, কিছুটা আংশিকভাবে ঠিক, কিন্তু প্রথম যখন ওবামা যখন এপ্রিলে যে বাজেটটা পাঠান, তারপরে হাউস কমিটি যে বাজেটটা নিয়ে আসে সেটা কিন্তু তার একেবারে বলতে গেলে প্রায় উল্টো দিকেই আসছিল। তারা এমন সব প্রস্তাব করেন, ওবামা কেয়ার তো বটেই, মানে হেলথ কেয়ার ওটাকে চান নাই তো, কিন্তু এছাড়াও তারা কর্পোরেট ট্যাক্স সেটাকে কমিয়ে নিচে নামিয়ে রাখা, তারপরে দুই ধরনের ওই অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স সেটাকে তারা বাদ দিতে বলেছিল, তাছাড়া এছাড়াও তারা দুই স্তরে নিয়ে আসছিল এই ট্যাক্সকে, বলেছিল যে আমরা ট্যাক্স রিফর্ম করে আমরা দুই স্তরে রেখে আসব, এত স্তরে স্তরে থাকবে না। তো এগুলোর পরে তারপরে কিন্তু অনেক নেগোসিয়েশনসের পরে একবার হাউস কমিটি, আপনি তো জানেন যে এখানে কি প্রক্রিয়াটা এত কমপ্লেক্স, যে একবার হাউস যেটা করে সেটাকে সিনেট করতে হয়, আবার যেহেতু সিনেটে এখন ডেমোক্রেটিক কন্ট্রোল সুতরাং তারা আবার তার উল্টোটা পাঠায়, এই টানাপোড়েনের মধ্যে গিয়ে আজকে এতটা দিন গিয়ে এই পর্যায়ে আসছে। কিন্তু যেটা আর কি, মানে একটা কিছুদিন আগে এই ওয়াশিংটন পোস্টে যেটা আগের বক্তার কথার কিছুটা প্রতিফলন আমি বলছি, এই অর্থনীতিটাকে তারা তারা রাজনীতিক পরিবর্তন পরিবর্তন করেছিলেন, এবং এটা সে একটা স্ট্র্যাটেজি হিসাবে, সুকৌশল হিসাবে তারা যে চাননি এর প্রতিপক্ষ, বিশেষ করে টি পার্টি, যে এই একটা যুগান্তকারী একটা আইন হোক যা প্রতিফলন পরে বছর পর বছর এই ডেমোক্রেটিক সরকার তাদের পক্ষেই যাবে, এই হচ্ছে গিয়ে হেলথ কেয়ার, অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, এর জন্যে তারা সেটাকে শেষ পর্যন্ত ওই কিছু কিছু বড় বড় দাতাদের সাহায্যে সব মিলে তারা এমন একটা বাজেট তারা তৈরি করলেন, যাতে করে বললেন যে এর মধ্যেই আমরা ওবামা কেয়ারটাকে বা হেলথ কেয়ারটাকে দিব, যাতে বলবো যে এটাই হবে আমাদের বার্গেনিং চিপ, এবং এটাকে আমরা যদি এখন না শেষ করতে পারি তাহলে আর আমরা কোনোদিনও শেষ করতে পারবো না।
ধন্যবাদ মিস্টার চৌধুরী। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, আমাদের আজকের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্র কংগ্রেসের চলমান বাজেট সংকট। ইমেলে একটা মন্তব্য প্রশ্ন পাঠিয়েছেন ইয়ামিন হোসেন, আপনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নওদা থেকে। আপনি লিখেছেন, আসসালাম আলাইকুম, আজকের বিষয়টা খুব চিন্তা উদ্রেককারী। আমার বক্তব্য হচ্ছে আমেরিকাকে আমরা গণতন্ত্রের আতুর ঘর বলে জানি, কিন্তু যেভাবে সে দেশে চলতি বাজেট পাশ না হবার জন্য বিগত 9-10 দিন যাবত অর্থনীতিতে ঠান্ডা ঘরে পাঠানো হয়েছে, আমার মনে হয় তার জন্য বিশ্ববাসীর সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাছাড়া অতীতে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আমেরিকা যখন সেই দেশে সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয়, তখন বিরোধীরা ক্ষমতাসীন সরকারকে অকুণ্ঠ সমর্থন জানায়, কিন্তু নিজের দেশের জনগণের জন্য সুফলদায়ী স্বাস্থ্য বিলকে সমর্থন জানাতে পারে না। তাহলে আমরা অর্থাৎ বিশ্বের সাধারণ মানুষ কি ধরে নেব যে মার্কিন রাজনীতিকরা নিজের দেশের সমস্যা সমাধানের চেয়ে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নাক গলাতে বেশি পছন্দ করেন? আশা করছি ফোন আচ্ছা ও যাই হোক, ইয়ামিন হোসেন এই প্রশ্নটা করেছেন। আমি ডক্টর এসান রহমানের কাছে প্রথমে যাচ্ছি এই প্রশ্নের উত্তরের জন্য।
আমি ঠিক প্রশ্নটা ভালো করে বুঝলাম না।
প্রশ্নটা হচ্ছে যে আমেরিকান জনগণ মনে হচ্ছে যে যে অচল অবস্থা এখন রয়েছে, তাতে তিনি বলছেন যে যখন বিদেশে সামরিক অভিযান চালানো হয় সে তখন কিন্তু সবাই সেটাকে সমর্থন করছে, কিন্তু যখন মানে দেশের জনগণের সুফল হবে সেরকম স্বাস্থ্য বিলকে সমর্থন জানাতে পারছে না, এটাই তাতে কি তিনি বলছেন যে মার্কিন রাজনীতিকরা কি নিজের দেশের সমস্যার চাইতে বাইরে মানে বাইরের অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে বেশি পছন্দ করে, সেটাই হচ্ছে তার
এই এই অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার অ্যাক্ট নিয়ে। এটা যে পিওরলি ফিলোসফিক্যাল, রিপাবলিকানরা সবসময় বলেছে যে আমাদের যে উই হ্যাড সাম ইস্যুস, কোন প্রবলেম ছিল আমাদের হেলথ কেয়ার, আমাদের হেলথ সিস্টেম নিয়ে, ওটা সত্যি, কিন্তু দিস ইজ নট দ্য ওয়ে টু গো অ্যারাউন্ড, দিস ইজ রিপাবলিকান, কিন্তু ডেমোক্রেটস তো বিগিনিং থেকে স্পেশালি ওবামা আসার পর থেকে বলে দেব বিন এই একটা ইউনিভার্সাল হেলথ কেয়ার, এটা নতুন নতুন কনসেপ্ট নেই দেশে, এটা রোজভেল্ট সময় থেকে চলে আসছে, এভরিবডি ট্রাইড ওয়ান আফটার এক প্রেসিডেন্ট পরে আর এক সবাই চায়। আজকে যে যে ওবামা হেলথ কেয়ার যেটা বলা হয় অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, এটা কিন্তু অরিজিনালি ইট ওয়াজ হেরিটেজ ফাউন্ডেশন এর কনসেপ্ট ইন 1995, তো কাজে এটা রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্ক, তো কাজে এটা যেহেতু এটা ওবামা করেছে এর জন্য কিছু কিছু রিপাবলিকান টি পার্টি রিপাবলিকান দে আর টোটালি এগেনস্ট ইট। এবং যেটা একটু একজন বক্তা একটু আগে বলল যে এটা একটা এনটাইটলমেন্ট, ইজ গোয়িং টু হ্যাভ এ ট্রিমেন্ডাস এফেক্ট অন দ্য ভোটিং প্যাটার্ন ডাউন দ্য রোড। কাজেই রিপাবলিকানরা দেখতে পাচ্ছে যে এই আর্ট এনটাইটলমেন্ট দিয়ে উইদে দে ক্যান এভার ক্যাপচার দ্য হোয়াইট হাউস ইন দ্য ফিউচার, দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। এটাই আই থিঙ্ক বড় তো আজকে রিপাবলিকানদের কাছে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, হোয়াট ইজ গোয়িং টু বি দ্য ফিউচার অফ দ্য রিপাবলিকান পার্টি, হোয়াট ইজ গোয়িং টু ফিউচার অফ দিস কান্ট্রি ইন দ্য ফিউচার, হু ইজ গোয়িং টু বি দ্য প্রেসিডেন্ট।
ধন্যবাদ জিয়াউদ্দিন চৌধুরী, আপনি একটু বলুন আপনি কার সঙ্গে একমত?
না, ওই প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছেন এটা কিন্তু মানে এই যে যুক্তরাষ্ট্রের বলতেছে একটা ডুয়েল পার্সোনালিটি, তুমি একটা এই ডুয়েল পার্সোনালিটি দ্বৈত ব্যক্তিত্ব এইটা সম্পর্কে বাইরে অনেকে হয়তো একটা ধারণা থাকে, এবং যে ধারণাটা সাধারণত এখানে মানে এটা থাকলে পরে এখানকার রাজনীতি এবং রাজনীতিদের সম্পর্কে জানলে পরে হয়তো এটা দূর হওয়ার কথা আর কি। তবু আমি বলছি আর কি, যেটা খুবই স্বাভাবিক প্রশ্ন যে যারা নিজেদের ঘরের ঘর পরিচালনা করতে পারে না তারা অন্যের ঘর পরিচালনার পক্ষে কিভাবে নির্দেশ দেয়, লেজিটিমেট প্রশ্ন, লেজিটিমেট। কিন্তু একটা জিনিস এখানে আর কি জানা রাখা দরকার যে আমেরিকাতে সাধারণত রাজনীতিবিদরা সবাই এক এক ব্যাপারে সাধারণত একমত থাকেন, সেটা হচ্ছে তাদের বিদেশ বৈদেশিক নীতি। বাইরে যে অনেক ব্যাপারে আপনি দেখবেন এখানে এই অপোজিশন মানে রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি তারা অনেক ক্ষেত্রেই মোটামুটিভাবে এমন একটা অপোজিশন নেন যাতে এটা বাইরে থেকে যাতে না মনে হয় যে এরা দ্বিধা বিভক্ত, কিন্তু নিজেদের অভ্যন্তরীণ ব্যাপারে যেটা রেহান বললেন এটা হয়েছে কি, এখানে অনেক জিনিস এখানে কাজ করে। এখন আজকে এই স্বাস্থ্য এই যে কেয়ার যেটা হেলথ কেয়ার যেটা হচ্ছে এই হেলথ কেয়ার সম্পর্কে এখানে এদের ডেমোক্রেটিক পার্টির এক ধরনের অভিমত যেটা হচ্ছে যে সর্বজনীন একটা স্বাস্থ্যনীতি থাকা দরকার যাতে প্রত্যেকের যারা সুযোগ সুবিধা পাবে এবং এখানে সরকারের একটা ভূমিকা থাকা দরকার। কিন্তু রিপাবলিকান পার্টি তারা মনে করেন যে এর বিগিনিং থেকেই শুরু হয়েছিল যে আমরা কি তাহলে কি কানাডার মতো হয়ে যাব, আমরা কি একটা সোশ্যালিস্ট কান্ট্রি হয়ে যাব, মানে সরকার এখানে যাতে করে যাতে না আসে এই একটা চিন্তা। তো এখানে যেখানে ডেমোক্রেটিক পার্টির যারা যেখানে যাচ্ছেন বেশি অংশ যে সরকারের এখানে ভূমিকা থাকা দরকার এবং আমাদের যারা যারা স্বাস্থ্য এই রক্ষার ব্যাপারে তারা খুব দুর্বল অবস্থায় আছে তাদেরকে আমাদের নেওয়া উচিত, কিন্তু এখানে এই রিপাবলিকান পার্টি তারা মনে করছেন যে আমাদের যদি মার্কেট এমনভাবে থাকে যে এরাই সুযোগ করে দিবে স্বাস্থ্যের জন্য সরকারের এখানে আসার দরকার নেই, এই নীতিগত অবস্থানের জন্য কিন্তু এই এই কোন্দলটা শুরু হয়। সুতরাং এটার জন্য যখন শাটডাউন হয়ে গেছে স্বাভাবিকভাবে পৃথিবীর অন্যান্য তারা মনে করতে পারে যে এরা নিজেদের ঘর ঠিক করতে পারছে না সুতরাং আমাদেরকে কেন উদ্বার দিচ্ছে,
এটা
কিছুটা ভাবমূর্তি হয়তো কিছুটা বাইরে গেছে কিন্তু এরা এখানে বুঝছেন না এই কারণে যে তারা তারা নীতিগত ব্যাপার নিয়ে তারা এখানে একটা লড়াই করেছে।
ধন্যবাদ মিস্টার চৌধুরী। ডক্টর মোমেন,
এখানে আমার আগের বক্তা যে দ্বৈত পার্সোনালিটির কথা বললেন যেটা আমেরিকার শুরু থেকে আপনি একদম ঊনবিংশ শতাব্দী থেকে দেখবেন যে অন্য দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে অর্থনীতিতে হস্তক্ষেপ করা এটা আমেরিকান ইন্টারন্যাশনাল পলিসির সবসময় পার্ট অ্যান্ড পার্সেল ছিল। তো আমরা দেখেছি 90-এর দশকে, বিশেষ করে আপনার যে কোল্ড ওয়ার শেষ হওয়ার পরে এটা আমেরিকার সফট পাওয়ার তার বেশি ব্যবহার করতো, কিন্তু এখন গত দশকে আপনার আগ্রাসী ক্ষমতা ব্যবহার করার প্রবণতা অনেক অনেক বেশি। তো সেটা থেকে দুঃখের বিষয় যে বুশ প্রেসিডেন্সির পরে, ওবামা প্রেসিডেন্সিতে সেটা থেকে তেমন একটা সরে আসা হয় নাই। তবে দেখা যাক ভবিষ্যতে কি হবে, কারণ খালি নীতিগত দিক থেকে না, আপনার এটাকে সাস্টেইন করাও একটা ভীষণ কঠিন ব্যাপার সারা বিশ্বে এই ধরনের আগ্রাসন চালা। আর যেটা আভ্যন্তরীণ নীতির কথা বলছি, প্রশ্ন এসছে, সেটা কিন্তু সবসময় খুবই ডিফারেন্টলি সেটাকে ডিল করা হতো। যেটা বহির্বিশ্বের নীতির ব্যাপারে সবসময় একটা এগ্রিমেন্ট ছিল দুই পলিটিক্যাল পার্টির মধ্যে, কিন্তু আভ্যন্তরীণ নীতির ব্যাপারে সবসময় একটা বিরোধ ছিল। এবং এখানে হেলথ কেয়ার, এটা এর আগের বক্তাও এটা নিয়ে বলেছেন, এবং সবচেয়ে যেটা আইরনিক, এই হেলথ কেয়ারটা কিন্তু ভীষণ মার্কেট বেসড পলিসি। রিপাবলিকান নীতির সাথে এই মার্কেট বেসড হেলথ কেয়ার কিন্তু খুবই ভালো, কি বলবো, মানে এটা ইট গোজ হ্যান্ড ইন হ্যান্ড। রাদার ডেমোক্রেটিক পলিসি যেটা হওয়া উচিত ছিল, যেখানে সরকারের ভূমিকা অনেক বেশি থাকবে সিঙ্গল পেয়ার, সেগুলো কিন্তু আমরা দেখিনি। কিন্তু যেহেতু এই নীতি এসছে ডেমোক্রেটদের থেকে, এবং যেহেতু এই নীতি সেটা যেরকমই হোক না কেন, যেটা একটা একটা পর্যায়ে আরেক ধরনের একটা, যদিও এন্টাইটেলমেন্ট শব্দটা আমি পছন্দ করি না কারণ এটার কনোটেশন অনেক নেগেটিভ, বাট যাই হোক, মানে একটা এন্টাইটেলমেন্ট ধরনেরই একটা প্রোগ্রাম প্রতিষ্ঠিত করে, তো সেইটার কারণে রিপাবলিকানরা চাচ্ছে যে কোনো উপায়, যে কোনো মূল্যে এটাকে বন্ধ করতে। কারণ এটা একবার যখন এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন তারা যখন ক্ষমতায় আসবে, এটাকে তখন একেবারে বন্ধ করা অসম্ভব। এটাকে তখন লিমিটেড করবে, হয়তো টাকা দেবে না, এগুলো করতে পারে, কিন্তু একেবারে সেটাকে বন্ধ করা একেবারেই অসম্ভব। তো তাদের যে নীতি, যে অর্থনৈতিক নীতি, সেটা হচ্ছে বেশিরভাগ আপনার, আমি বলবো সেটাতে সাধারণ জনসাধারণ, বিশেষ করে যাদের কথা, যারা আপনার দারিদ্রসীমার নিচে, যারা হেলথ কেয়ার অ্যাফোর্ড করতে পারে না, অনেক ধরনের পভার্টি প্রোগ্রাম, ওগুলোর সব কিছু থেকে আপনার অর্থ আপনার সরিয়ে নেওয়া। তো সেই কারণে মানে ইটস অ্যাকচুয়ালি ইট মেক্স রেশনাল সেন্স যে তারা যে জিনিসটা, তারা যেভাবে তাদের ভূমিকা নিয়ে।
ধন্যবাদ। ফেসবুকে অনেকে মন্তব্য করেছেন, প্রশ্ন করেছেন। সুরিত ব্যানার্জি লিখেছেন, তবে কি আমেরিকায় এশিয়ান রাজনীতি ছোঁয়া লাগলো, কারোর ভালো হবে না কি ভালো করতে দেব না? আরেকজন লিখেছেন চন্দ্রতারা, তিনি লিখেছেন মিস্টার বেইনার এর জন্য অনেকাংশে দায়ী। বাজেট পাশ করতে হবে সোজা হিসেব, কিন্তু রিপাবলিকান পার্টি সেই বাজেটের সাথে একটা শর্ত জুড়ে দিয়ে সব এলোমেলো করে দিয়েছে। মিস্টার বেইনার এবং তার দল ওবামা কেয়ারে অর্থ বরাদ্দ দিতে চায় না। সমস্যা এখানে, রিপাবলিকানরা ওবামা কেয়ার নিয়ে দারুণ কষ্টে আছে, থাকারই কথা তারা ওবামা কেয়ারের বিরোধিতা করেও তেমন কিছু করতে পারেনি। ওবামা কেয়ার আইনে পরিণত হয়েছে। এই স্বাস্থ্যসেবা আইনটি অন্যান্য আইন যেভাবে প্রণয়ন করা হয় সেভাবেই করা হয়েছে, রিপাবলিকানদের এই আইনটি পছন্দ নয়। তো এভাবে সরকারকে অচল করে দিলে তো এই আইনে কোনো পরিবর্তন আসবে না, বরং এতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। রিপাবলিকানদের জনসমর্থন কমবে এবং সরকারের অচল অবস্থার জন্য তাদেরকেই দোষারোপ করা হবে। এভাবে সরকার অচল করে রাখলে রিপাবলিকানদের লাভের চেয়ে ক্ষতির পরিমাণই হবে বেশি। মিস্টার বেইনার এবং তার কট্টরবাদী কংগ্রেসম্যানদের দেশের স্বার্থে সরকার অচল করে তাদের দাবি আদায়ের দাবি থেকে সরে আসতে হবে। তাদেরকে আইনি প্রক্রিয়ায় যেভাবে একটি আইনকে অকার্যকর করা যায়, যে পথ ধরে হাঁটলে দেশের ক্ষতি হয় না, অর্থনীতির ক্ষতি হয় না, সেই পথের সন্ধান করতে হবে, এবং সেই পথের সন্ধান করাই তাদের জন্য উত্তম হবে। চন্দ্রতারা, আপনাকে অনেক ধন্যবাদ এই ফেসবুকে এই প্রশ্ন করার জন্য বা মন্তব্য করার জন্য। আমি প্রথমে যাচ্ছি ডক্টর এহসান রহমানের কাছে।
হ্যাঁ, এটা তো যেটা রিপাবলিকানরা করছে, আই থিঙ্ক ডেফিনেটলি এটা একটা আগে কোনোদিন এইভাবে হয় নাই, কারণ দ্যাট ইজ ইফ ইউ ডোন্ট লাইক এ ল দেন দেয়ার আর আদার ওয়েজ অফ ফিক্সিং ইট। দিস ইজ এই ডিফান্ড করে কাজেই এটা ভবিষ্যতে কোনো কোনো লয় এইভাবে ঠিক থাকতে পারবে না, কারণ কিছু গ্রুপ অফ পিপল যদি তারা হাউজে বা লেসের সেনেটে অন্যভাবে যদি হয়তো সেনেটে যদি আর এক পার্টি মেজরিটি থাকতো তারা দে ডোন্ট লাইক এ ল দে ক্যান ডিফান্ড ইট, এটা হতে পারে না, কারণ এটা পাস হয়েছে অ্যান্ড ইট ওয়াজ সাইন্ড অ্যান্ড ওয়াজ সুপ্রিম কোর্ট অ্যাফার্ম করেছে অ্যান্ড ওবামা এই 2012 এই লর উপর বেস করেছে ইলেকশনে জিতেছে, তো কাজে এটা ডিফান্ড করলে তো কারণ অন্য ওবামা কোনোদিন এটা সাইন করবে না, সিনেট কোনোদিন পাস করবে না, তো রিপাবলিকান আই ডোন্ট নো তাদের মাথায় কি ঢুকেছিল যে দে ক্যান ডিফান্ড এ প্রোগ্রাম উইচ ইজ আ ল অ্যান্ড দেন গেট অ্যাওয়ে উইথ ইট, এটা ডেফিনেটলি তাদের ভুল হয়েছে এবং আই প্রি শিওর দে হ্যাভ ব্যাক ট্র্যাক করেছে কিছুটা, নাও দে সে ডিফান্ড কথাটা উচ্চারণই করে না, নাও দে আর সেইং টু ওকে লেটস ডিলে ইট, বাট কোয়েশ্চেন ইজ ডিলে ইন দ্য সেন্স দে আর রিপাবলিকানরা ভাবছে যে ডিলে মানে কি ইট উইল নেভার কাম ব্যাক অ্যাগেন, সেই ধারণা হয়তো তাদের ছিল, বাট কোয়েশ্চেন ইজ ওবামা হ্যাজ নাথিং টু লুজ, দে আর স্টেট ফার্স্ট, সেনেট ইজ নট গোয়িং টু বাজ ফ্রম দেয়ার, কাজে এখন যেই ইম্প্যাসে দাঁড়িয়েছে দে হ্যাজ টু বি সাম কাইন্ড অফ রেজলিউশন টু দিস, রেজলিউশন হবে দে উইল বি সাম মাইনার কম্প্রোমাইজ অ্যাট দ্য অ্যারাউন্ড দ্য ফ্রিঞ্জেস অ্যান্ড তারপরে এটা পাশ হয়ে যাবে।
ধন্যবাদ ডক্টর মোমেন।
আমার কাছে মনে হয় এই দ্বন্দ্বটাকে শুধুমাত্র ওবামা কেয়ার কেন্দ্র করে এই দ্বন্দ্ব এভাবে না দেখে এটাকে একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসেবে দেখা উচিত, কারণ আরেকটা জিনিস পার্থক্য করতে হবে, যেটা রিপাবলিকান ন্যাশনাল মানে দল হিসাবে রিপাবলিকানদের তারা অবশ্যই ন্যাশনাল ইলেকশনে জিততে চায়, কিন্তু যাদের আধিপত্যের কারণে এই রিপাবলিকানদের এই অবস্থান সেই টি পার্টিদের কিন্তু তারা কিন্তু কোনোদিন ন্যাশনাল ইলেকশন জিততে পারবে না এবং সেই ইচ্ছাও তাদের নাই, তারা খালি তাদের হাউস সিট গুলো তারা তাদের এলাকায় তাদের জেলায় জিততে চায় এবং যেটা তারা অবশ্যই করতে পারবে। আর আমার মনে হয় যে রিপাবলিকান পার্টি এখন বিরুদ্ধে অনেক মানে ন্যাশনাল ইলেকশনের জেতার বিরুদ্ধে অনেক রকমের ফ্যাক্টর আছে, আপনার দেশের ডেমোগ্রাফি এগুলো চেঞ্জ হয়ে গেছে, তো তারা এখন যেভাবে জিততে চাচ্ছে তাদের স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে, তারা যেটা চাচ্ছে যে যে যেই ডিস্ট্রিক্ট গুলো তাদের অধীনে আছে সেগুলো একদমই কি বলবো মানে দৃঢ়ভাবে যাতে রিপাবলিকান এবং দৃঢ়ভাবে ডানপন্থী হয়ে যায়, তো সেই হিসাবে যদি দেখি এই স্ট্র্যাটেজিটাকে কিন্তু অতটা ইরাশনাল মনে হয় না। আরেকটা জিনিস, প্রতিবার আমরা রাজনৈতিক সমালোচনায় রিপাবলিকানদের স্ট্র্যাটেজির সমালোচনা করি এবং স্ট্র্যাটেজি যাই হোক না কেন তারা কিন্তু সবসময় এটা থেকে কোনো না কোনো রাজনৈতিক লাভ তাদের জন্য বেরিয়ে আসে এবং এইটাও তারা কোনো পর্যায়ে এবং আমি আশা করছি 17 তারিখের আগে সমঝোতা হবে, কিন্তু এই সমঝোতার পরে তারা কিন্তু হয়তো তারা যে যে জিনিস চাচ্ছে যেমন ওবামাকে আর ডিফান্ড করা ডিলে করা ওগুলো তো পাবেই না, হয়তো আরো যারা চাচ্ছে সব পাবে না কিন্তু কিছু কিন্তু পাবে, যেটা নর্মাল রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের পাওয়ার কথা। কাজেই আমার কাছে মনে হয় এটা একটা অনেক বড় একটা স্ট্র্যাটেজি এবং এটা যদিও আপাতত দ্বন্দ্বটা হচ্ছে ওবামা কেয়ার নিয়ে কিন্তু এটা আসলে একটা ব্রড স্ট্র্যাটেজি এবং তারা যে জিনিসটা তারা বারবার করছে একটা কেয়ার সৃষ্টি করছে গভর্নমেন্টের এবং এই কেয়ারটা সৃষ্টি করে তারা কিন্তু প্রতিবার কিছু না কিছু তারা নেগোসিয়েট করে তারা যেটা চাচ্ছে তারা কিন্তু পাচ্ছে, কিছুটা হলেও তারা পাচ্ছে।
ধন্যবাদ ডক্টর মোমেন। আমি আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, আমাদের আজকের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্র কংগ্রেসের চলমান বাজেট সংকট। একজন ফেসবুকে লিখেছেন শামসুল আরিফিন, যুক্তরাষ্ট্রের চলমান বাজেট সংকটের পেছনে মার্কিন পররাষ্ট্রনীতির কোনো প্রভাব রয়েছে কি? জিয়াউদ্দিন চৌধুরী,
প্রশ্নটা একটু আবার করবেন।
হ্যাঁ নিশ্চয়ই, উনি ফেসবুকে লিখেছেন শামসুল আরিফিন, যুক্তরাষ্ট্রের চলমান বাজেট সংকটের পেছনে মার্কিন পররাষ্ট্রনীতির কোনো প্রভাব রয়েছে কি?
আমি একটু এর আগে প্রশ্নকর্তার কথার উত্তরে আমি বলেছিলাম যে আসলে এই দুটোকে আমরা একসঙ্গে আমি জানি না বাইরে থেকে কেন আমরা দেখি, অনেকে ভিতর থেকে দেখি, কারণ এই বিদেশ নীতি বা বৈদেশিক নীতি আর যে ডোমেস্টিক পলিসি আভ্যন্তরীণ যেগুলো ওটা এটা এটা কিন্তু একে খুব একটার সঙ্গে আরেকটা যে ওতপ্রোতভাবে জড়িত এটা এটা ভাবার কোনো অবকাশ নাই, এবং বর্তমান যেটা হচ্ছে যে এটা আভ্যন্তরীণ এবং দলীয় প্রভাব দেশের উপরে বিস্তার করা, যেটা ডক্টর মোমেন বলছেন যে এদের রিপাবলিকান স্ট্র্যাটেজি এটা হচ্ছে তাদের একটা ব্রড স্ট্র্যাটেজি, এটা ঠিক ওবামা কেয়ার বা হেলথ কেয়ার এটা অনলি একটা এটাকে একটা অস্ত্র হিসাবে বলতে পারেন, কিন্তু এরা আরো এটা 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 দীর্ঘমেয়াদী ব্যাপার আছে। একটা বলা যেতে পারে যে এখন যদি ওই প্রশ্নকর্তার উত্তরে যে আপাতত এই স্বল্প মেয়াদে সময়ে এর কোনো আমাদের বাইরের যে কার্যকলাপ আছে তার উপর এটার প্রভাব পড়বে কিনা, আমার মনে হয় এটার কোনো প্রভাব এটা পড়বে না, এটা আন ইন্ডিপেন্ডেন্টলি ভাবে চলবে। কিন্তু আরেকটা যেটা আমি খালি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, এই ডক্টর মোমের সঙ্গে আমি একমত হয়ে বলতে চাচ্ছি যে এই রিপাবলিকান স্ট্র্যাটেজিটা ওবামা কেয়ারের এবং এই আপনাদের এই আজকের এই বাজেট ব্যাটলের অনেক দূরে যাচ্ছে। এটা এই কারণে শুধু এই যে যারা এই পজিশন নিয়েছেন অবস্থান নিয়েছেন যে টি পার্টি তাদের নিজস্ব তাদের অবস্থান ঠিক রাখবে এবং তাদের কনস্টিটিউয়েন্সি ঠিক রাখবে, এর বাইরেও তারা বড় যেটা হয়ে গেছে যে ভবিষ্যতে 2016 হোয়াইট হাউস কন্ট্রোল, এটা করতে তাদের যে সমস্ত সুবিধা যে আদায় করতে হয় বা অবস্থানটাকে সেভাবে রাখতে হয় সেটাই হচ্ছে তাদের নজর। এবং এটাও ঠিক যে আজকে যে 17 তারিখ হোক বা তার আগে হোক বা তার পরে হোক একটা সমঝোতা কত আসবে, এই সমঝোতায় কতদূর তাদের ছাড় দিতে হবে ওবামা বা ডেমোক্রেটিক পার্টির কতটুকু ছাড় দিতে হবে বা অন্য পক্ষের কতটুকু ছাড় দিতে হবে এটাই হবে দেখার বিষয়, কারণ এই ছাড়ের ব্যাপারটাই নিয়ে হবে আগামীর রাজনীতি এবং এদের দীর্ঘমেয়াদী রাজনীতি এর উপরেই নির্ভর করবে।
ধন্যবাদ। আমি আমার অতিথিদের একটু প্রতি বিনয়ের সঙ্গে বলছি যে আপনারা যদি একটু সংক্ষিপ্তভাবে উত্তর দেন, কারণ আমাদের সময় বেশ কমে আসছে, আমাদের অনেক শ্রোতা এখনও টেলিফোন করছেন, তো এর পরের প্রশ্নটা নেব। হ্যালো,
আমার নাম বরকত, আয়ারল্যান্ডে বাস করি। গত কয়েক মাসে প্রেসিডেন্ট ওবামা তো রিপাবলিকান বাজেট কাট ডিমান্ডে অনেক মেনে নিয়েছেন, এখন রিপাবলিকানরা আরো অনেক বাজেট কাট ডিমান্ড করছে, এটা তো প্র্যাকটিক্যাল না, এই ব্যাপারে আপনার কি মন্তব্য?
ধন্যবাদ। ডক্টর মেনাজ মোমেন বলছেন,
একটু আগে আমি যেটা বললাম যে রেশনালি দেখতে গেলে আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা প্র্যাকটিক্যাল না, এটা এটা মানে এটা রেশনাল না, কিন্তু এটা যদি আপনি আরেকটু ব্রডলি দেখেন এটা একটা দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি, এবং সেই হিসেবে কিন্তু এটা এটা আসলেই আমার কাছে মনে হয় মানে কি বলবো মানে এটা তারা সাকসেসফুলি ইউজ করছে। আপনি আমি তো টেক্সাসে থাকি, আপনি আমার স্টেটের দিকে তাকান, এখানে টি পার্টির যে নেতা যে টেড ক্রুজ, সে আমার আমার স্টেটেরই সেনেটর, হ্যাঁ, এবং আমার আমার স্টেট আপনার এই ওবামা কেয়ারের বিরোধিতা করার জন্য যেটা করছে গভর্নর রিক পেরি, তারা তাদের এই মানে টেক্সাস অঙ্গরাজ্যের ভেতরে কতগুলো স্টেট আপনার প্রতিষ্ঠা করার কথা ছিল স্বাস্থ্য প্রতিষ্ঠান, যাতে মার্কেটের সাথে কম্পিটিশন হবে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের জন্য, সেটা তারা করেনি। এবং টেক্সাসের 22% মানুষের কোনো আপনার হেলথ ইন্স্যুরেন্স নাই, টেক্সাসে 50 অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আনইনসিওর্ড মানুষের সংখ্যা টেক্সাসে বেশি, তো তারা কিন্তু সাধারণ মানুষের দিকটা বা সাধারণ মানুষের ইয়েতে দেখছে না, কিন্তু এই জিনিসটা তারা করতে পারছে কারণ তারা এখনো বিশ্বাস করে যে তারা এটার জন্য তাদের নেক্সট ইলেকশনে তাদের পে করতে হবে না, তারা জিততে পারবে। এখন দেখা যাক মানে যদি তাদের এই কি বলবো মানে তাদের এই জুয়া তাদের এই ইউনো এটা সফল হয় কিনা, কিন্তু আমি যেটা বলবো যে একদিক থেকে দেখলে এটা খুবই ইরাশনালি প্র্যাকটিক্যাল মনে হয়, কিন্তু এটাকে যদি আপনি ব্রড ইউনো ইলেকশনের স্ট্র্যাটেজি হিসেবে দেখেন তাহলে কিন্তু ইট মেক্স পারফেক্ট।
ধন্যবাদ। ডক্টর রহমান,
আমি এটুকুই বলতে চাই যে আজকে আমি যদি লেটস সে আমি যদি আজকে রিপাবলিকান হতাম, মানে আই হ্যাভ সামথিং টু ডু উইথ দ্য রিপাবলিকান পার্টি, তাদের ভবিষ্যৎ নিয়ে যদি আমি চিন্তা করি, দ্য টাইম ইজ এগেনস্ট দ্য রিপাবলিকান পার্টি, দ্য ডেমোগ্রাফি ইজ চেঞ্জিং, যেভাবে চেঞ্জ হয়েছে এরা কোনো ন্যাশনাল ইলেকশনে আদৌ জিততে পারবে কিনা ভবিষ্যতে আনলেস সামথিং ক্যাটাস্ট্রফিক হ্যাপেন্স আমার মনে হয় না, এবং এরা যেই স্পেশালি এই শাটডাউনের যেভাবে তারা এই পরিচালনা করলো, এটার পরে আই ডোন্ট থিঙ্ক ওই যেই অন্য দুই বক্তা যেটা বললো যে একটা লং টার্ম লার্জ একটা স্ট্র্যাটেজি আছে, ওই স্ট্র্যাটেজি দিয়ে হাউ মাচ দে ক্যান অ্যাচিভ অ্যাজ এ ন্যাশনাল পার্টি, আই থিঙ্ক আমার খুব সন্দেহ হয়। আমার মনে হয় না ওই স্ট্র্যাটেজি দে হ্যাভ টু কাম টু দ্য মিডল, দে হ্যাভ টু বেসিক্যালি ফর সেক গিভ আপ দেয়ার রেডিক্যাল ভিউজ। কাজেই ইট ইজ সিম্পল অ্যারিথমেটিক, অন্য কিছু না, বিকজ ওয়ে দ্য নাম্বার্স হ্যাভ চেঞ্জড আর চেঞ্জিং, এটা তো কোনো রকমে এভরি ডে 18,000 থেকে 19,000 হিসপ্যানিক্স আর বিকামিং এলিজিবল ভোটার্স। এই হিসপ্যানিক্সরা যারা অ্যাজ অ্যাজ মাইনরিটি গ্রুপ একটা এক্সাম্পল দিচ্ছি, তাদের অলমোস্ট 80-85% আর ডেমোক্রেটিক ভোটার্স। তো এই গ্রুপটাকে যদি ইফ ইউ ক্যানট গেট দেম টু ভোট ফর ইউ, I'm Janina, how can you expect to win a national election?
ধন্যবাদ ডক্টর রহমান, আমাদের হাতে সময় খুবই কম, এবারে আমরা আরেকটা প্রশ্ন নেব। হ্যালো
হ্যালো,
হ্যাঁ বলুন।
আমি নিউ ইয়র্ক থেকে দেওয়ান আশরাফুল আলম বলছি।
বলুন,
আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। এই মুহূর্তে এই আমেরিকায় যে সরকারি শাটডাউনটা চলছে, এটাতে আমরা যারা প্রবাসী আছি আমাদেরকে কিভাবে এটা প্রভাবিত করতে পারবে, এবং এটা থেকে আমাদের কি কোনো কিছু প্রিকশন নেওয়ার বিষয় আছে কিনা দয়া করে বলবেন কি?
ধন্যবাদ। আমাদের তো যেহেতু সময় খুব কম, আমি সব প্যানেলিস্টের কাছে যেতে পারছি না। ডক্টর মেহনাজ মোমেন, আপনি যদি বলতে পারেন যে কোনো প্রিকশনারি কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব কিনা এ ব্যাপারে প্রবাসী যারা,
এ ব্যাপারে প্রবাসী কি মানে প্রবাসী না সেইটা এমন কোন গুরুত্বপূর্ণ ব্যাপার না। এটা যে দুইটা প্রভাব পড়বে, একটা হচ্ছে দেশের আভ্যন্তরীণ এবং একটা হচ্ছে বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে। তো দেশের আভ্যন্তরীণ যেটা হবে, যেটা ইন্টারেস্ট রেট কত বেড়ে যাবে এবং সেটার দাম আর সেটার জন্য আমরা সবাই একসাথেই সাফার করব। কিন্তু আমার যেটা আরো বেশি ভয় সেটা হচ্ছে আপনার বিশ্ব রাজনীতিতে কি এফেক্টটা পড়বে, কারণ এটা এরকম একটা ঘটনা হবে যেটা অভাবনীয় ঘটনা যদি ওই ডেট সিলিং ডিফল্ট করে। তো তা সেটার আর মার্কেটে আপনার ট্রাস্ট একটা অনেক বড় ব্যাপার, সেখানে আমেরিকা সবচেয়ে বড় প্লেয়ার মার্কেটে। তো সেই জিনিসটা যদি না থাকে তাহলে বিশ্ব রাজনীতিতে কি হবে সেটা আমার কাছে সবচেয়ে বেশি
ধন্যবাদ ডক্টর মোমেন। আমি মাত্র আর একটা প্রশ্ন নিতে পারবো। হ্যালো
হ্যালো হ্যালো
হ্যালো,
আমি মোহাম্মদ সাইদ, সম্পাদক সাপ্তাহিক প্রবাস। যুক্তরাষ্ট্রের একজন অভিবাসী হিসেবে আমি মনে করি ফেডারেল সরকারের যে ঋণ ক্ষমতা সীমিত রাখার এবং 2013 এবং 2014 অর্থ বছরের যে বাজেটের সেবা খাতে এই বিলটা আটকে যাওয়াতে একটা এক নতুন প্রশ্ন এসেছে। আমরা দেখেছি প্রেসিডেন্ট ওবামাও বিদেশ সফর দ্রুত সমাপ্ত করে চলে এসছেন। এই মুহূর্তে রিপাবলিকান হোয়াইট হাউস এদের মধ্যে ভীষণ একটা সম্পর্ক গড়ে তোলা উচিত। অর্থনীতি যে সময় চাঙ্গা হওয়ার একটু সুযোগ পাচ্ছিল, একটা ভীষণ বড় ধাক্কা, অনেকেই অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবেন। আমি মনে করি কংগ্রেস এবং হোয়াইট হাউস এরা মিলেমিশেই এটা দ্রুত একটা সমাধান করা উচিত।
ধন্যবাদ, কিন্তু এই প্রশ্নের উত্তরের জন্য আর আমি দুঃখিত, আমার প্যানেলিস্টদের কাছে যেতে পারছি না, কারণ আমাদের হাতে আর সময় নেই। জিয়াউদ্দিন চৌধুরী, ডক্টর মেহনাজ মোমেন এবং ডক্টর এহসান রহমান, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোনো দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।